ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভোর থেকে রাজধানীর সব পথ গিয়ে মেশে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের লাখো মানুষ।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সাড়ম্বরে আজ ভারতের 71তম স্বাধীনতা দিবস গোটা দেশব্যাপী পালিত হল।
রয়েছে আমির খসরুর রিপোর্ট।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলা চালানোই ছিল ওই জঙ্গির উদ্দেশ্য, এমনটা বলছেন বাংলাদেশ পুলিশের প্রধান।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল সমগ্র জাতি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
1975 সালের 15ই আগস্ট কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভোর থেকে রাজধানীর সব পথ গিয়ে মেশে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের লাখো মানুষ। সকালে একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তিন বাহিনী একটি চৌকস দল বঙ্গবন্ধুর প্রতি সশস্ত্র সালাম জানায়। এ সময় বিয়োগুলে বেজে উঠে করুণ সুর। 15ই আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। পরে প্রতিকৃতিতে ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রীবর্গ, আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের নেতা কর্মীরা। ফুল দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে স্মৃতি বিজড়িত বাড়িটিতে কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সকাল 7:30টার দিকে বনানী কবরস্থানে যান তিনি। সেখানে 15ই আগস্ট নিহত তার পরিবারের সদস্য ও স্বজনদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে পরে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী টুঙ্গিপাড়া যান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে শনিবারের সহিংস সমাবেশের জন্য শ্বেতাঙ্গ উগ্রবাদী গোষ্ঠীর নিন্দা করেছেন। তিনি বলেন, বর্ণবাদ হচ্ছে অশুভ।
Racism is evil, and those who cause violence in its name are criminals and thugs.
শার্লটসভিলে সহিংসতা শুরুর পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প নয়া নাৎসি কুকলাস ক্লেইনের নাম এবং অন্যান্য শ্বেতাঙ্গ গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠীর কথা উল্লেখ করে বলেছেন, এরা হচ্ছে অপরাধী এবং দুষ্কৃতিকারী। আমেরিকান হিসেবে আমরা প্রিয় যা কিছু ধারণ করি তার সবকিছুর প্রতি এরা বিরূপ। তিনি প্রতিশ্রুতি দেন যে শার্লটসভিলে বর্ণবাদী সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, তাদের বিচার হবে। ট্রাম্প বলেন, শার্লটসভিলে যারা ঘৃণা এবং ধর্মান্ধতা দেখিয়েছে তাদেরকে আমেরিকাতে কোনো স্থান নেই এবং আমি অনেকবারই বলেছি আমাদের গাত্রবর্ণ কোনো বিষয় নয়, আমরা সবাই একই আইনের অধীনে বসবাস করি। আজ সারা ভারত জুড়ে স্বাধীনতার 70 বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে এবং চলছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গুলিতে কাশ্মীর সমস্যা মিটবে না গালিতেও, শুধু গলা জড়িয়ে ধরলে বা ভালোবাসায় রয়েছে কাশ্মীরের সমাধান। দেশের 71তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেছেন। তিনি আরো বলেছেন, তার সরকার কাশ্মীরকে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে চায়। এদিকে পশ্চিমবঙ্গ গত মধ্যরাতে পতাকা উত্তোলনে দক্ষিণ কলকাতার বেহালায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে আজ রাজ্য সরকারের পক্ষে স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় কলকাতা রেড রোডে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরাও। স্বাধীনতা দিবসে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চলে কলকাতার রেড রোড জুড়েই। কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসেছিল পুলিশ পিকেট। রাত থেকে শহরের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে সব গাড়ি থামিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়। শহরের নিশ্চিদ্র নিরাপত্তা করতে শহর জুড়ে মোতায়েন ছিল প্রায় 10,000 পুলিশ কর্মীও। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদের পর অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত রিপোর্ট রয়েছে, শোনার আমন্ত্রণ রইল।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
তালিবান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার একজন দায়িত্ববান নেতা হিসেবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সকল সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে কাবুলের দাবিদারি তিনি যেন বন্ধ করেন। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্টের কাছে এক খোলা চিঠিতে ইসলামপন্থী বিদ্রোহীরা বলেছে আফগানিস্তানে সংঘর্ষ চালিয়ে যাওয়ার জন্য যুদ্ধবাজ কিছু কংগ্রেস সদস্য এবং জেনারেল ট্রাম্পের ওপরে চাপ দিচ্ছেন যাতে তারা তাদের সামরিক সুবিধাগুলো বজায় রাখতে পারেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 8,400 সেনা মোতায়েন রয়েছে। তারা নেটো পরিচালিত কোয়ালিশনের আওতায় স্থানীয় সেনাদের প্রশিক্ষণ, উপদেশ এবং সাহায্য সহযোগিতা দেয় এবং সন্ত্রাস দমন তৎপরতায়ও অংশ নিয়ে থাকে। বিদ্রোহীদের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে লিখিত ওই বার্তাটি প্রকাশ করেছেন। ওদিকে ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের জন্য নতুন সামরিক কৌশলের নানা দিক খতিয়ে দেখছেন। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে কথিত এক জঙ্গি নিহত হয়েছেন। বাংলাদেশের পুলিশ প্রধান বলেছেন নিজ শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে ওই জঙ্গি নিহত হন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বঙ্গবন্ধু জাদুঘর থেকে অদূরে ঢাকার পন্থপথে স্কোয়ার হাসপাতালের উল্টো দিকে একটি আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে কথিত এক জঙ্গি নিহত হয়েছেন। বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল হক বলেছেন নিজ শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে ওই জঙ্গি আত্মঘাতী হয়েছেন। তিনি বলেন জাতীয় শোক দিবসের মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠানে হামলা করাই ছিল ওই জঙ্গির উদ্দেশ্য। শহীদুল হক বলেন পুলিশ প্রধান জানান নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম, বাড়ি খুলনায়। সে খুলনা বিএল কলেজের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী। কর্মকর্তারা জানান নিহত 90 জেএমবির সাথে কথিত জঙ্গির সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গি দলের সাবেক এক নেতা জানিয়েছেন যে তিনি ওই দল ত্যাগ করেছেন। আল শাবাবের শীর্ষ দ্বিতীয় সাবেক নেতা মুখতার রবৌ মঙ্গলবার মোগাদিশুর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এবং ওই ঘোষণা দেন। মুখতার রবৌ আবু মনসুর নামেও বিশেষভাবে পরিচিত। তিনি এক বিবৃতিতে বলেন ওই দলের সঙ্গে আদর্শগত পার্থক্য থাকার কারণেই তিনি দল ত্যাগ করেছেন। আল শাবাব দলের সাবেক ওই নেতা সোমালি সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছেন বলে ইঙ্গিত দিয়ে বলেছেন যে আমি অত্যন্ত আশাবাদী যে দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আমরা একটি পথ খুঁজে পাব। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো সামরিক বাহিনীকে এ মাসের শেষের দিকে সার্বিক সামরিক মহড়া শুরু করার আদেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানের যে হুমকি দেন তারই প্রেক্ষিতে মাদুরো ওই নির্দেশ দেন। মাদুরো বলেন আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যাতে ভেনেজুয়েলার পবিত্র এই ভূমি কেউ স্পর্শ করার মতো চ্যালেঞ্জ না করে। আগস্ট মাসে 26 এবং 27 তারিখে সামরিক মহড়ার কথা রয়েছে। সিয়েরা লিওনের কর্মকর্তারা রাজধানী ফ্রিটাউনে ভূমিধস এবং প্রবল বন্যায় কমপক্ষে 300 মতো মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তারা আজ উল্লেখ করেন। সোমবার ভোরে কয়েক ঘণ্টার ভারী বর্ষণে ওই দুর্যোগ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রিসেন্ট এলাকার একটি পাহাড় ধসে পড়লে কাদা রাস্তায় কাদা মাটির ঢল বইতে থাকে। অন্তত 2,000-এরও বেশি মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। ওদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, নেপাল এবং বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসে 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নেপালের দক্ষিণাঞ্চলে নিম্নাঞ্চলে সবচাইতে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন ওই এলাকায় 100-এরও বেশি মানুষ বন্যায় মারা গিয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বঙ্গবন্ধুর নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের চার দশক পরেও কেন তিনি আজও প্রাসঙ্গিক, সে প্রশ্নটি বারবার উঠে আসে, আর তারই বিশ্লেষণ করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
15 আগস্ট জাতীয় শোক দিবস, নৃশংস এবং বর্বরতম হত্যাকাণ্ডের দিন। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এতদিন পরে এসেও কেন বঙ্গবন্ধু আজও প্রাসঙ্গিক, সে প্রশ্নটি বারবার উঠে আসে, আর তারই বিশ্লেষণ করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে, যে এখানে প্রত্যেক মানুষ মর্যাদার সঙ্গে এবং তার যে চাহিদা সেটা পূরণ করে বাঁচতে পারবে, আমরা এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছয়নি। যদিও গত চার দশকে দেশে অনেক উন্নতি হয়েছে, বঙ্গবন্ধু সেই স্বপ্ন সেইটা আমরা এখনো মনে করি আমাদের পূরণ করতে হবে। বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে যার যে শ্রদ্ধাবোধ সেটা প্রাসঙ্গিক। আজকে উনি বেঁচে থাকে কি হতো এটা খুবই বলা দূরহ, কেননা এইরকম প্রশ্নের উত্তর দেওয়ার সত্যিই কঠিন। তবে আমার মনে করি, আমার অন্তত মনে হয় যে বঙ্গবন্ধু থাকলে দেশের মানুষকে আরেকটু একদাহ করতে সমর্থ হতেন। অবশ্য বেঁচে থাকতেই আমাদের ঐক্যটার বিপর্যস্ত দেখে গেছেন, তবুও আমার মনে হয় যে ওর যে প্রভাব ছিল, ওর যে ভালোবাসা ছিল মানুষের প্রতি, তা দিয়ে দেশের মানুষকে অন্তত মৌলিক কতগুলো প্রশ্নে উনি একটু বলতে পারতেন, তাতে বাংলাদেশ ভগবান স্বপ্ন দেখেছিলেন যে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, মাথার উপরে ছাদ, বস্ত্র, এই ধরনের মানুষের কি মৌলিক অধিকার সেটা তিনি কিছুই সবাই ভোগ করুন, এবং এইটা যতক্ষণ হচ্ছিল না তিনি সত্যি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে কখন ওই জায়গায় পৌঁছে পারতেন। তাই আমরা মনে করি যে আমাদের মধ্যে এখন যে কতটা জাগে যে বাংলাদেশের সব মানুষকে স্বাধীনতার সুফল সম্পূর্ণরূপে আমরা পাইয়ে দিতে পারিনি, সেটা আমাদের অর্জন করতে হবে। দ্বিতীয়ত, এখন দেখা যায় যে বাংলাদেশে কতগুলো জাতীয় মৌলিক বিষয়ে আমরা একমত হতে পারি না, কিন্তু এই মৌলিক বিষয়ে বক্তব্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। আমি মনে করি বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের মধ্যে এই মতৈক্য সৃষ্টি করতে পারতেন, কেননা দেশের মানুষের প্রতি তো একটি ভালোবাসা ছিল এবং যে প্রভাব ছিল তা দিয়ে তিনি তার মৃত্যুর সময় গিয়ে মানুষের মধ্যে অনৈক্য সেটাকে অতিক্রম করে যেতে পারতেন,
বলছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি মনে করেন কতগুলো জাতীয় মৌলিক বিষয়ে সকলের ঐক্য আজ জরুরি, কিন্তু তা পারা যাচ্ছে না নানা কারণে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা সম্ভব হতো। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের স্বাধীনতার 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিষয়ে কলকাতায় গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতার 70 বছর পূর্তি উদযাপিত হয়েছে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এ সম্পর্কে এখন কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তর সাথে। গৌতম, আজকে এই যে 70 বছর পূর্তির অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় এবং হয়েছে, এর মধ্যে কতটা আনুষ্ঠানিকতা আর কতটা আন্তরিকতা?
দেখুন, এটা বড় কঠিন এবং অপ্রিয় প্রশ্ন, কেননা সেই 47 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে প্রথা শুরু হয়েছিল এখনো মোটামুটি তাই, যে দেশের প্রধানমন্ত্রীরা ওই দিন লালকেল্লায় উঠে দেশ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তো সেই ভাষণ প্রত্যেক বছরই হয়ে আসছে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ভাষণ দিলেন। উনি বললেন আর 5 বছর পরে 2022 সালের মধ্যে দেশের চেহারা একেবারে পাল্টে যাবে, নতুন ভারতবর্ষ হবে, যে দুর্নীতি সেটা সরে গিয়ে স্বচ্ছতা আসবে ইত্যাদি। মানে এগুলো একটা মহৎ আদর্শ, মহৎ লক্ষ্য হতেই পারে, তবে এগুলো কতটা বাস্তবসম্মত সেটা 5 বছর পরেই বোঝা যাবে। আর দেখুন, ব্যাপার হচ্ছে আমেরিকাতেও শুনেছি, তাদের তো স্বাধীনতা দিবসের 200 বছর বোধহয় হয়ে গিয়েছে, তা সেখানে নাকি লোকে এমনই আনন্দ করতে বেরোয় গাড়ি টাড়ি নিয়ে। বছরের ওই দিনটিতে খুব বেশি সংখ্যক গাড়ি দুর্ঘটনা হয়, তা আমাদের সেই ধরনের দুর্ঘটনা হয় না, কিন্তু কি হয় তা কদিন আগে থেকেই কাগজে কাগজে বিজ্ঞাপন বেরোয়, অমুক দোকান স্বাধীনতা দিবস উপলক্ষে এই সেল দিচ্ছে, অমুক সেল দিচ্ছে, ক্রেতাগণ আপনারা আসুন কেনাকাটা করুন, অর্থাৎ একেবারেই একটা বাণিজ্যিক উপলক্ষ হয়ে গিয়েছে।
মানুষের প্রত্যাশা যেমনটা ছিল একটা স্বাধীন দেশের কাছে, সেটা কতটা পূরণ হয়েছে?
প্রত্যাশা কি কি ছিল আজ 70 বছর পরে আমাদের পক্ষে একেবারে হুবহু বলা মুশকিল, তবে একটা যা তখনকার লেখাপত্র থেকে বোঝা যায় যে স্বাধীনতা পাওয়াটা একটা যেন একটা আলাদিনের কাঠির মতো মানুষ ভাবত, আলাদিনের প্রদীপের মতো, যে যার যা কিছু সমস্যা আছে সব মিটে যাবে দেশটা স্বাধীন হলেই, দেশের মানুষই নতুন শাসক হবে, তারা আর বিদেশি শাসক থাকবে না, কাজে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু এটা একটা অবাস্তব কল্পনা, স্বাধীনতার সংগ্রামের সময় মানুষ এগুলো ভাবে, নিজেকে উদ্দীপ্ত করে, অন্যকেও উদ্দীপ্ত করে, কিন্তু বাস্তবে তো এত সহজ নয়, আন্তরিক চেষ্টা থাকলেও সব কিছু হয় না। এখনো দেশের সব মানুষ দারিদ্র্যসীমার ওপরে নেই, অন্তত 20% লোক তার নিচে আছে, দুর্ভিক্ষ হয় না বটে, কিন্তু অন্যদিকে অনেক ব্যাপারে, বা ধরুন আজকেও হরিয়ানাতে একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে বাড়ি ফেরার সময় ক্লাস 8-এর একটি কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এই যদি স্বাধীনতা দিবস পালনের কে যে কি পদ্ধতি নেয়, এবং আমাদের নৈতিকতা এই 70 বছরে কিছু কি উন্নতি হয়েছে, এইগুলি দুঃখের বিষয়।
আপনি যেমনটি বললেন, শুধু আজকে নয়, গত 1 বছর ধরে আমরা যদি দেখি, 1 বছরেও বহু খুন, ধর্ষণ, সহিংসতার ঘটনা প্রতিদিন লক্ষ্য করা যাচ্ছে। তো
এইগুলো তো কেবল 1 বছর 2 বছর 3 বছরের ব্যাপার না, এটা বহু বছর ধরেই বেশি একটা অস্থিরতা এবং হিংসার পরিবেশ চলছে, সেটা একদিকে যেমন রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে হচ্ছে নৈতিকতার পতন। এটা একটা খুব গ্র্যাজুয়াল প্রসেস, যেটা হয়েই চলেছে, কোথায় কতদূর নামবে বলা মুশকিল।
এটা পতনের দিকে যাচ্ছে, কারণটি কি? পৃথিবী তো আরো এগোনোর কথা।
এগোনোর তো কথাই, এগোচ্ছে তো টেকনোলজি দিয়ে, কিন্তু এই যে নৈতিক শিক্ষা সেগুলো কিন্তু হয় না। বিদেশে সেখানে খ্রিস্টধর্মীয় স্কুলে কতটা নৈতিকতা শেখানো হয় আমি জানি না, এখানকার আমরা কলকাতায় দেখেছি মরাল সায়েন্সের ক্লাস ইত্যাদি হয়, কিন্তু সাধারণ স্কুলে যেগুলো খ্রিস্টীয় স্কুল নয় সেখানে কিন্তু এই ধরনের কোনো ক্লাসের ব্যাপার নেই। আর এর তো নানা রকম কারণ, তার টেলিভিশন, চলচ্চিত্রের প্রভাব, সেখানে হিংসা ও যৌনতার অবাধ প্রদর্শনী, এরও একটা প্রভাব থাকতে পারে, কিন্তু জোর করে বলা মুশকিল। এবং যেটা কনজিউমারিজম, অর্থাৎ আমার এটা চাই, অমুকের এটা আছে, আমাকেও পেতে হবে, এই যে মানুষের আকাঙ্ক্ষা এবং লোভকে ক্রমাগত সুড়সুড়ি দিয়ে বাড়িয়ে তোলা হচ্ছে, তার পরিণামে হয়তো এগুলো অনিবার্য।
প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে কাশ্মীর নিয়েও আজকে বক্তব্য রেখেছেন।
হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং বক্তব্য, এবং এটা কোনো একটা সরকারি চিন্তাভাবনার পরিবর্তনের সূচকও হতে পারে। উনি বললেন, গালাগালি নয়, গুলি বন্দুক নয়, গলাগলি, অর্থাৎ কাশ্মীরের মানুষকে বাকি ভারতবাসীর গলা জড়িয়ে কাছে আসতে হবে। এটা শুনতে তো খুবই ভালো, কেননা অনেক গুলি চলেছে, অনেক দোষারোপ, অনেক গালাগালি হয়েছে, কিন্তু কাশ্মীর তো আর বাগে আসছে না ওইভাবে। কাশ্মীরের মানুষের বিশ্বাস উৎপাদন করাটা অত সহজ নয়, তাদের অনেক গ্রিভেন্স আছে। ভারতেরও মনে হতে পারে যে কেউ ভারত থেকে বেরিয়ে যেতে চাই বললেই তাতে হ্যাঁ করা যায়, তা তো নয়। পৃথিবীর কোন দেশই বা তাতে রাজি হয়, কোনো অংশ যদি বিচ্ছিন্ন হতে চায়। কিন্তু এই যেটা বলেছে, অর্থাৎ কিভাবে কাশ্মীরকে সামলাতে হবে, তার একটা বিপরীত পথ যদি সরকার অবলম্বন করে, তাহলে তাতে হয়তো সুফল আসতেও পারে।
এছাড়া কাশ্মীর ছাড়া ভারতের জন্য, ভারতের অখণ্ডতা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ কি আছে?
অখণ্ডতা নিয়ে তো অনেক বছর ধরেই দুশ্চিন্তা আছে, সেটা প্রধানত উত্তর পূর্ব ভারত এবং কাশ্মীর, যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাঝে মাঝেই মাথাছাড়া দিয়ে ওঠে, এবং এখনও কোথাও কোথাও এই ধরনের আন্দোলন সক্রিয়। 80-এর দশকের শেষ দিকে পাঞ্জাবে এই অবস্থা হয়েছিল, এখন পাঞ্জাব অবশ্য একেবারেই শান্ত। কাজেই অখণ্ডতা, এত বড় দেশ, অনেকেরই তার সেই সব আঞ্চলিক জাতিসত্তার অনেক আকাঙ্ক্ষা আছে, তারা মনে করে যে আমরা চাপা পড়ে যাচ্ছি। মূল যে ভারতবাসীর, যেটা যারা পাহাড়ের অধিবাসী নয়, যারা মূল যেটা মেইন স্ট্রিম তার মধ্যে নেই, তারা অবহেলিত হচ্ছে। কাজেই তারা ভাবে আলাদা হয়ে গেলেই দেশ থেকে হয়তো তাদের সমাধান হবে, তা সেরকম নয়, সেগুলো তো কেউ তাদের গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এর মধ্যে অনেক বিদেশি শক্তি তাদের উস্কানি দিয়ে, তাদের অস্ত্র সরবরাহ করে গোলমাল পাকাচ্ছে। কাজেই এটা একটা স্থায়ী উদ্বেগের বিষয়।
আপনি কলকাতায় আছেন, আজকে সারাদিন কলকাতার রাস্তাঘাটে বা মিডিয়াতে, টেলিভিশনে, রেডিওতে কি ধরনের উদযাপন আপনি লক্ষ্য করলেন?
কলকাতায় বেলা 10টার সময় রেড রোডে চিরাচরিত প্রথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পুলিশ বাহিনীর অভিবাদন নিলেন, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হলো রাজপথে। এই একটা দিক, সরকারি অনুষ্ঠান, এমনি তো ছুটির দিন, সব অফিস ছুটি, বহু দোকানপাটও ছুটি, আর সাধারণ মানুষের মধ্যে আর কিছু নেই, একটা ছুটির দিন, দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া করে একটু ঘুম লাগানো। আজকে বৃষ্টি বাদলা তেমন হয়নি, যারা একটু বেরোতে চেয়েছেন ঘুরে এসেছেন। আর মিডিয়ার মধ্যে খবরের কাগজ তো আগামীকাল বেরোবে না, কেননা আজকে খবরের কাগজের অফিসে ছুটি, তবে ইন্টারনেট এডিশন আছে। আর টেলিভিশনের তো বছরের কোনো দিনই ছুটি থাকে না, তারা দিল্লির অনুষ্ঠান দেখিয়েছে, তারা রেড রোডের অনুষ্ঠান দেখিয়েছে, এবং হয়তো পুরনো দিনের দেশাত্মবোধক ছায়াছবি দেখিয়েছে, দেশাত্মবোধক গান শুনিয়েছে, আবার সাধারণ স্বাভাবিক অনুষ্ঠানও এর মধ্যে ফাঁকে ফাঁকে ছিল।
তরুণ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধটা এখন কেমন, যাদের বয়স এখন 30-25-এর নিচে?
বলা খুব মুশকিল জানেন, যে কেননা আগে তখন ভারতবর্ষটাই ছিল তার জগৎ, প্রাথমিকভাবে তার শহর, তার গ্রাম, তার রাজ্য, তারপরে বড়জোর ভারতবর্ষ নামে দেশটা। কিন্তু যত গ্লোবালাইজেশন হচ্ছে, তখন আমি ভারতীয় নাগরিক, এটা একটা আমার জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই ধারণাটা তো বদলে গেছে। আমরা এখন অনায়াসেই ভাবি আমরা আন্তর্জাতিক নাগরিক হব, পৃথিবীর যেখানে আমি ভালো করে কাজ করবার সুযোগ পাবো আমি সেখানে চলে যাব, সেখানে আমার নাগরিকত্ব একবার বদল দুবার বদলও হতে পারে, তাতে কী বা এসে যায়। আমি মানুষ হিসেবে নিজে যত কাজের ভালো সুযোগ পাবো সেইটাই বড় কথা। কাজেই এটাকে আপনি দেশাত্মবোধের অভাব বলবেন কিনা সেটা অবশ্য বিতর্কের বিষয়।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
নমস্কার।
বিক্ষোভ মিছিল প্রতিবাদী এখন ভেনেজুয়েলার প্রতিদিনকার চিত্র। এপ্রিল মাস থেকে কম করে হলেও মারা গেছে 100 বেশি মানুষ। দেশটির রাজধানী কারাকাস প্রায়শই পরিণত হচ্ছে রণক্ষেত্রে। বাড়ছে আন্তর্জাতিক চাপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সফর করেছেন দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মাহফুজ পারভেজ এবং ক্যানাডার এলগোমা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ইকোনমিক্স বিভাগের শিক্ষক ডক্টর নুসরতি আজিজ এর সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনকে ঘিরে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরেই নির্বাচন প্রতিহত করার দাবি নিয়ে বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে। বিশ্ব গণমাধ্যমে খুব বেশি করে দক্ষিণ আমেরিকার এই দেশটির খবরই আমরা দেখতে পাচ্ছি। আঞ্চলিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর। আর ডক্টর মাহফুজ পারভেজ, আপনি কি ভাবছেন?
আমরা সর্বশেষ যে খবরগুলো পাচ্ছি ভেনেজুয়েলা সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে, তাতে দেখা যাচ্ছে যে সেখানে মধ্যবর্তী নির্বাচনের জন্য জনগণ বিক্ষোভ করছে, পাশাপাশি অর্থনৈতিক অবস্থা বেশ একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে, তাতে করে উৎপাদন বন্ধ করে দিয়েছে সেখানকার শিল্প প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকরা। কিন্তু মজার ব্যাপার হলো যে তাদেরকে প্রেসিডেন্টের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে কাজ শুরু করার জন্য, কিন্তু তারা সেটা করছেন না। পাশাপাশি প্রেসিডেন্টের পক্ষে বিক্ষোভকারী এবং মালিক পক্ষের বিরুদ্ধে একটি সামরিক মহড়ার কথা আমরা শুনেছি, যেটা মানে সরকার ও জনগণের একটা চরম মুখোমুখি অবস্থার মানে বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
হ্যাঁ, ডক্টর মাহফুজ পারভেজ, আপনি সেখানকার শ্রমিকদের কথা বলেছেন, উৎপাদন ব্যবস্থার কথা বলেছেন। তো ভেনেজুয়েলার অর্থনীতির বিপর্যয় শুরু হয়েছিল মোটামুটি ভাবে 2014 সাল থেকে, যখন কিনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে। গত কয়েক বছর ধরেই সেখানে খাদ্যাভাব, মুদ্রাস্ফীতি চলছে। সেখানে সাধারণ মানুষের জন্য খাবারের ভর্তুকি দেওয়া হয় তেল বিক্রির টাকায়। এভাবে ঠিক কৃত্রিমভাবে মূল্য নিয়ন্ত্রণ করে আঞ্চলিক নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান পরিস্থিতি কতটুকু সামাল দেয়া সম্ভব? ডক্টর নুসরাতি আজিজ,
দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ভেনেজুয়েলা, যেখানে তেলের মজুদ বিশ্বে সর্বোচ্চ, কিন্তু আপনি যেমনটি বললেন, এখন দেশে মৌলিক খাদ্যের দাম এত বেশি যেটা মানুষের নাগালের বাইরে, বলতে গেলে সেটা সর্বনিম্ন মজুরির 5 গুণ বেশি যেটা বলতে হয়।
আচ্ছা।
এবং আপনি যেমনটি বললেন যে ইনফ্লেশন যে অবস্থায় দাঁড়িয়েছে, আমরা যেটাকে ইকোনমিক্স এর ভাষায় আমরা হাইপার ইনফ্লেশন বলি, এই বছর IMF বলছে 720% ইনফ্লেশন, বুঝেই যাচ্ছে কি নাজুক অবস্থা। এটার আপনি যে তাদের ভর্তুকির কথা বলছিলেন, সেটা একটা বড় বিষয় যে যখন প্রেসিডেন্ট হিউগো চাভেজ তেল বিক্রির টাকা দরিদ্রদের খাওয়াবেন বলে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং সেটা দিয়েই সেটার অংশ হিসেবে তিনি ভর্তুকি দেওয়া শুরু করেন, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো মানে সাধারণ উৎপাদকরা যেটা বিক্রি করতেন তাদের উপর একটা কন্ট্রোল আরোপ করেন, দামের উপর একটা কন্ট্রোল, দাম কমে কম কম দামে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেন, ফলে উৎপাদন নিরুৎসাহিত হয় এবং তারা যেহেতু তাদের উৎপাদন খরচ বেশি, সে কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হবে আর না হয় তাদের লস হচ্ছিল, ফলে ব্ল্যাক মার্কেট বা কালো বাজারি সৃষ্টি হয় এবং সেখান থেকে মানুষজন দ্রব্য কিনতে পারছিলেন যেটা প্রয়োজন। সরকার নিয়ন্ত্রিত কম দামে বিক্রি করছিল কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল, সমস্যা সেখানেই আসলে শুরু হয়। এবং 2003 যখন এক্সচেঞ্জ রেটটাকে ফিক্সড করে দেওয়া হয় এবং যারা প্রাইভেট সেক্টরে যারা উৎপাদক তাদের, আপনারা জানেন যে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, তাদের ফরেন কারেন্সি দরকার হয়, সেটা তারা যথেষ্ট পরিমাণে পাচ্ছিল না।
আঞ্চলিক আঞ্চলিক নিষেধাজ্ঞাও হয়েছে তার উপরে,
সেটা সেটা সেই কন্ট্রোলটা আসলে মানে এতটাই প্রভাব ফেলেছে উৎপাদকদের উপর, তাদের অনেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছে সেই সময়, এবং আস্তে আস্তে আরো অনেকেই করেছেন আরো পরবর্তী সময়ে আরো অনেক উৎপাদক উৎপাদন বন্ধ করে দিয়েছেন, যাতে লস হচ্ছিল। মজার ব্যাপার হলো যে সরকার অনেক ব্যবসা প্রতিষ্ঠান তখন অধিগ্রহণ শুরু করে এবং সরকারি উৎপাদন করে, কিন্তু সরকারি উৎপাদন অতটা দক্ষ হয়নি, ফলে এই খাদ্যের যে সংকটটা সৃষ্টি হয়ে গেছে এবং এটা নাজুক অবস্থায় পড়ে গেছে।
হ্যাঁ, এবং এবং একই সাথে রাজনৈতিক পরিস্থিতি, দেশের অভ্যন্তরে বাইরে থেকে যে চাপ আসছে, সবকিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মুখেই রয়েছে বর্তমান প্রশাসন। জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিজের দেশের ভেতরেও পড়েছে, বাইরে থেকে রাজনৈতিক চাপ, এবং সর্বশেষ ট্রাম্প প্রশাসন বলেছে যে তারা কিনা সামরিক পদক্ষেপের কথাও ভাবছে। ডক্টর মাহফুজ পারভেজ,
বিষয়টা অবশ্যই খুব জটিল আকার ধারণ করেছে। আমাদের ডক্টর নুসরাত অর্থনৈতিক দিক থেকে যেটা বললেন খুব পরিষ্কার ভাবে, সেখানে অর্থনৈতিক অবস্থার যে শোচনীয় একটা অবস্থা হয়েছে, তাতে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সংকট দেখা দিয়েছে। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে দেখি তাহলে দেখবো যে ভেনেজুয়েলার অর্থনীতি সংকুচিত হয়েছে 5.7%, আবার সরকারি হিসাবেই দেশটির মুদ্রাস্ফীতি হয়েছে 180%-এর উপর। ফলে এই ধরনের ফসল সামনে ওঠা এবং একমাত্র তার পেট্রোলিয়াম হলো উপার্জনের প্রধান উৎস, সেটাও তেলের বাজারের উঠানামার প্রভাবটাও তাদের উপর পড়েছে। কিন্তু রাজনৈতিক থেকে ভেনেজুয়েলা এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য যথেষ্ট চৌকস ভূমিকা পালন করতে পারছে বলে আমরা মনে হচ্ছে না। আপনারা যদি চীনের দিকে লক্ষ্য করেন তাহলে চীন একটি সমাজতান্ত্রিক দেশ, কিন্তু সেখানে অনেক খোলা দরজা নীতি এবং অনেক কিছু ব্যক্তিগত পুঁজি সহ অনেক ব্যাপারগুলোকে সেখানে আকৃষ্ট করা হয়েছে। ভেনেজুয়েলা কিন্তু সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক অবস্থান সেবেজের আমল থেকে আমরা জানি যে নিয়েছে একটি সাম্রাজ্যবাদ বিরোধী বা বলা যায় পুঁজিবাদ বিরোধী একটি অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন যে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশেই বাম রাজনৈতিক আন্দোলনের একটি ঐতিহ্য আছে, কিন্তু গভর্নেন্সের দিক থেকে শাসনকে একটি গ্রহণযোগ্য কাঠামোতে আনার ক্ষেত্রে ভেনেজুয়েলার খুব একটা দায়িত্বশীল ভূমিকা বা খুব একটা কার্যকর লাক্ষ্যই বা টেকসই কোনো ভূমিকা বা পদ্ধতি তারা করতে পারে, যে কারণে প্রায়শই জনগণের সাথে সরকারের অতবিরোধ হচ্ছে, মুখোমুখি অবস্থান হচ্ছে, এবং এখন অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সংকট ভেনেজুয়েলার জন্য একটি নাজুক অবস্থার।
গত মাসেই বিতর্কিত যে নির্বাচন হয়ে গেল, এই বিতর্কিত নির্বাচনকে ঘিরে এর আগেও সহিংসতা হয়েছে, এখনো এটা নিয়ে বিক্ষোভ চলছে,
এবং এই নির্বাচন জনগণের একটি বড় অংশ মানছে না, তারা মধ্যবর্তী নির্বাচনের কথাও বলছে।
তো এরকম একটা নাজুক পরিস্থিতিতে আমরা দেখেছি যে কদিন আগে নিকোলাস মাদুরো আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষটি আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তার সাথেই আলোচনা করতে চাই। হোয়াইট হাউস এই আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, তবে হ্যাঁ, ট্রাম্প বলেছে আলোচনার আগে সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন, আবার একই সাথে কিন্তু তিনি বলেছেন যে তার হাতে কিন্তু সামরিক পদক্ষেপের বিষয়টি রয়েছে।
ল্যাটিন আমেরিকার উপর মার্কিন ইন্টারেস্ট আসলে খুবই পরিষ্কার, কারণ আমেরিকার খুব কাছেই ল্যাটিন আমেরিকার দেশগুলো অবস্থিত এবং সেখানে একটি শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য আমেরিকা সবসময় প্রস্তুত থাকবে। আপনারা জানেন যে অতীতে কিউবার সাথে, মেক্সিকোর সাথে প্রবল মতলক্ষ্য এবং প্রবল দ্বন্দ্বাত্মক অবস্থার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কিন্তু আমেরিকা তার ঘরের কাছে কোনো সংকটকে বিকাশিত হচ্ছে তাই আমেরিকা সবসময় চেয়েছে তাদের সাথে একটি আলাপ আলোচনার মাধ্যমে আপনার সংকটের সমাধান করতে। আপনি ওবামা প্রশাসনের সময় লক্ষ্য করবেন যে কিউবার সাথে দীর্ঘদিনের একটি যে বৈরী সম্পর্ক ছিল সেটাকেও একটি কমিয়ে আনার একটা অবস্থা তৈরি হয়েছে। ভেনেজুয়েলার বিষয়টি যদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের জায়গা বের করতে পারে, এবং সেখানে কিন্তু অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং যে বিরোধী দল আছে তাদের একটি বহুপক্ষীয় আলোচনার প্রয়োজন পড়বে। এই আলোচনাটি শুধুমাত্র ভেনেজুয়েলা সরকার এবং মার্কিন সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমার মনে হয় যে দেশব্যাপী আর্থ সামাজিক ক্ষেত্রে ছড়িয়ে যাওয়া সংকট দিকে গুটিয়ে আনা সম্ভব হবে না। এই ক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে, বিরোধী পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, সকলের মধ্যে আমার মনে হচ্ছে যে একটি বড় ধরনের ডায়লগ হওয়া দরকার, তাহলে ভেনেজুয়েলার এই যে ক্রনিক সমস্যাটি অর্থনীতি থেকে রাজনীতিতে আঘাত করার যে প্রবণতা ভেনেজুয়েলায় বারবার দেখা যাচ্ছে,
সেটা থেকে বেরিয়ে আসার একটি পথ হয়তো পাওয়া যেতে পারে।
ডক্টর নুসরাতি আজিজ, দক্ষিণ আমেরিকার দেশগুলো কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে গত দশকে, তো সেই রকম অর্থনৈতিক শক্তিশালী জায়গায় থেকে আমরা কিন্তু এটাকে উন্নয়নশীল দেশ বলতে পারি না, উন্নত দেশই বলা যায়।
তাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেক উন্নত দেশের চাইতেও বেশি ছিল। আসলে প্রফেসর মাহফুজ পারভেজ যেটা বললেন পলিটিক্যাল সাইডটা, রাজনৈতিক বিষয়ে যেভাবে সমাধান সম্ভব, আমি যে যতটা আমি মনে করি সেটা হলো যে সমস্যা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক সমস্যা দিয়ে। মানুষ যখন তাদের নিত্য প্রয়োজনীয় খাবার পায় না, তখনই যে প্রেসিডেন্ট এখন পরবর্তী প্রেসিডেন্ট মাদুরো এখন যিনি ক্ষমতায় আছেন, তার প্রতি মানুষ অসন্তুষ্ট হয়েছিলেন সেই কারণ। এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাদুরো যদি আলোচনায় বসেন, তারা যদি শুধু রাজনৈতিক দৃষ্টিকোণটাই দেখেন, যদি অর্থনৈতিক সমাধানটা যদি না করেন, তাহলে এটার মানে দীর্ঘমেয়াদী সমাধান হবে কিনা সে বিষয়ে আমি সন্দিহান।
না, আমার মনে হচ্ছে যে বিষয়টা মাল্টিডাইমেনশনাল একটা প্রবলেমের মধ্যে দিয়ে ভেনেজুয়েলা যাচ্ছে। সেখানে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে। আলোচনার টেবিল যখন খুলবে, টেবিলে সবাই বসবেন, আমার মনে হয় যে এই প্রত্যেকটা বিষয়ই চেইন রিয়েকশনের মতো একটার সাথে আরেকটা বিষয় চলে আসবে। ডক্টর নুসরাতের বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেখানে অর্থনৈতিক বিষয়টি গুরুত্ব দিয়েই রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। আবার এটাও গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে যদি একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা বা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি স্বচ্ছ জবাবদিহি দায়িত্বশীল ধারণা তৈরি করা যায়, তাহলেও আবার অর্থনৈতিক সমস্যাগুলো ক্রমে ক্রমে কমে আসবে। আমরা মনে করি যে আন্তর্জাতিক সম্প্রদায়, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ এবং অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একটি সংলাপ এবং সমঝোতার পরিবেশ তৈরি করে বিষয়টি অতি দ্রুত উত্তরণের একটি ব্যবস্থা করবে।
ধন্যবাদ ডক্টর মাহফুজ পারভেজ এবং ডক্টর নুসরাতি আজিজ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেবার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা মন্ডলীকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের আলোচ্য বিষয়, ভারত পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশ অন্তর্গত ভূখণ্ডে 47-এর স্বাধীনতা পরবর্তী 7 দশকের প্রত্যাশা প্রাপ্তি। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন এবং অনুষ্ঠান শুনবেন, আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। অনেকেই বিশেষ করে সকালবেলায় এক কাপ কফি পান করতে পছন্দ করেন। জানা গেছে এটা শুধুমাত্র একটি দিনের শুভ সূচনাই করে না, জীবনের জন্যেও এটা ইতিবাচক। গবেষণায় দেখা গেছে কফি মানুষকে বেশি দিন বাঁচতে সাহায্য করবে। যারা দিনে কমপক্ষে 3 কাপ কফি পান করেন, তারা কফি পান না করা মানুষের চেয়ে বেশি দিন বাঁচেন বলেই দেখা গেছে। এ পর্যন্ত কফি পানের ওপর সবচেয়ে বড় গবেষণায় ইউরোপের দেশগুলোতে 35 বছরের বেশি বয়স্ক 5 লাখ সুস্থ মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এ তথ্য পেয়েছেন। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের প্রতিবেদন থেকে জানাচ্ছেন ফকির সেলিম এবং শাহাদাত হোসেন সবুজ।
এটা অত্যন্ত ইতিবাচক একটি সংবাদ, যারা বিশেষ করে কফি যাদের খুব প্রিয়, যারা কফি ছাড়া চলতে পারেন না এবং আড্ডায় প্রচুর কফি খেয়ে থাকেন, তাদের জন্য নিঃসন্দেহে।
কিন্তু কফি যারা পছন্দ করেন না, কফি যারা খান না, তাদের জন্যও কিন্তু সুসংবাদ আছে। আপনি আপনার সংবাদ দিন, তারপরে আমি বলছি।
হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে 20 বছর ধরে এই কফি ল্যাবে গবেষণা হয়েছে, পরীক্ষা করা হয়েছে এবং এখান থেকেই গ্রাহকদের কাছে কফি বিন সরবরাহ করা হয়েছে। এই সময়ের মধ্যে মানব স্বাস্থ্যের উপর কফির প্রভাব সম্পর্কে পরস্পর বিরোধী গবেষণাও কিন্তু হয়েছে। তবে এখন ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের গবেষকরা আবিষ্কার করেছেন কফি পানের সাথে বিশেষ করে পরিপাকতন্ত্রজনিত রোগের মৃত্যুর ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর এলিও রিবোলি এ প্রসঙ্গে কি বলেছেন সেটা আগে একটু শুনে নেই আমরা।
We found that the same results in 10 European countries and for a different type of coffee consumed, from the espresso to the Norwegian filter coffee.
প্রফেসর সাহেব বলছিলেন যে 10টি ইউরোপের দেশের নানান ধরনের কফি, যেমন নরওয়েজিয়ান ফিল্টার কফি থেকে এসপ্রেসো পানে আমরা একই ধরনের ফলাফল পেয়েছি। এই বিভিন্ন জনগোষ্ঠীর মৃত্যুর সম্ভাবনা কমার সাথে কফি পান এর সম্পর্ক পাওয়া গেছে। আচ্ছা, এই প্রফেসরের বক্তব্যের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, কিছুদিন আগে এই ধরনেরই একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে যে দিনে অন্তত যারা 3-6 কাপ কফি পান করেন তাদের গড় আয়ু বৃদ্ধি পায়, সাধারণ যারা কফি পান না করেন তাদের চেয়ে বৃদ্ধি পায়। তো এই জন্য আমি প্রথমেই বলছিলাম, কফি যারা পছন্দ করেন না, কফি যারা পান না করতে অভ্যস্ত, তাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনি কফি পান করলে দীর্ঘায়ু লাভ করবেন।
কথিত আছে যে 1600 শতাব্দীতে পারস্য, মিশর, সিরিয়া এবং তুরস্কে কফির প্রচলন ছিল, তবে সেখানেও কফি ইথিওপিয়া থেকে গিয়েছে বলে কারো কারো মত রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে বলকান অঞ্চল থেকে ইতালি এবং পরে অবশিষ্ট ইউরোপে এটি ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে পৌঁছে যায় আমেরিকাতেও। কফির উৎপত্তি নিয়ে এটাই একমাত্র,
তার মানে আফ্রিকা থেকে শুরু হয়েছে কফি।
হ্যাঁ, সেরকমটি অনেকে বলছেন এবং এই উৎপত্তি নিয়ে এটি একমাত্র কাহিনী নয়, আরো অনেক তত্ত্ব রয়েছে এই পানীয় নিয়ে।
কফি শব্দটি কিভাবে আসলো আফ্রিকার ইতিহাসের মতোই আরো একটি মতবাদ, যেটি এটা এটাই যে সঠিক সেটা নিশ্চিত নয়। 1598 খ্রিস্টাব্দে ডাচ কফি শব্দের মাধ্যমে কফি শব্দটি ইংরেজি ভাষায় গৃহীত হয়েছিল, আর এই ডাচ শব্দটি তুর্কি শব্দ কভে থেকে উদ্ভূত। তুর্কি শব্দটি আরবির থেকে এসছে, যাতে বলা হয়েছে কাহওয়া। এই শব্দের ভেতরেই লুকিয়ে রয়েছে কফির বিস্ময়কর ইতিহাস। এটা শব্দের একটি খেলার মতো মনে হচ্ছে আমার কাছে। সকালবেলা কফি পান করা, যারা বিশেষ করে সকালে কাজ করতে অভ্যস্ত, তাদের জন্য একটা রিফ্রেশিং ব্যাপার, নিজেকে সতেজ করে ফেলেন কফি পান করে, এবং কাজে সাধারণ মানুষের চেয়ে আমার মনে হয় যে গতি বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, কাজ নিখুঁত হয়। অন্তত 3 কাপ যারা পান করেন, তারা যারা পান না করেন তাদের চেয়ে দীর্ঘজীবী হন। এই তথ্যটিও গবেষক কিছুদিন আগের একটি গবেষণার ফল।
18% মৃত্যুর ঝুঁকি কমে যায়
জি
যারা কিনা অন্তত পক্ষে 3 কাপ করে কফি পান করেন। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে এটা ছিল শতকরা 7%, যেটা গবেষণায় তারা পেয়েছেন। তো চলুন, স্টিফেন হর্স্ট একটি কোম্পানিতে তিনি কাজ করেন, তার কথাটা আমরা শুনি
জি।
So going back some years that coffee had negative connotations, so I'm very pleased to see the playing field being leveled out.
স্টিফেন হর্স্ট যে কথাটি বলছিলেন, আমরাও ঠিক এরকম করেই জানতাম যে কফি পান করা ভালো নয়, অত্যাধিক কফি পান করা ভালো নয়। যেটি স্টিফেন বলছিলেন যে আমি ঠিক জানি না কেন বিগত বছরগুলোতে কফি পানের এই নেতিবাচক সম্পর্কের কথা শুনেছি, এখন কফি পানের সফলতা জেনে আমি বেশ আনন্দিত। স্টিফেনের মতো আমরাও আনন্দিত, কারণ আগে কফি বেশি পান করলে ক্ষতি হতে পারে এরকম কথা আমরাও শুনেছি, এখন তো উল্টো কথা শোনা যাচ্ছে।
তবে হ্যাঁ, সন্দেহবাদী যারা তারা কিন্তু আবার বলছেন যে গবেষণায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আনা হয়নি। তারা বলেছেন যেমন, যারা সুস্বাস্থ্যের অধিকারী নয় তাদের গবেষণার আওতায় আনা হয়নি, এবং তারা বলছেন হয়তো যারা সুস্থ তাদের জন্যই শুধু কেবল কফি পান ভালো।
তারপরে যারা হয়তো, যেসব মহিলা অন্তঃসত্ত্বা যাদের গর্ভে বাচ্চা রয়েছে তাদের জন্য কফি ভালো কি মন্দ, এটাও একটি কিন্তু গুরুত্বের বিষয়, জানার বিষয়, কারণ ওই সময়টি বিশেষ করে নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কফি পানের বিষয়ে আমরা বলতে পারি, যত বিতর্কই থাকুক না কেন, যিনি 1 কাপ কফি পান করেননি তার জীবনটা,
এখন তো সুকুমারের কবিতার ওই 2 লাইন বলতে হয়, 16 আনায় মিছের মতো, সেটা বলা খুব বেশি হয়ে যায় কিনা জানি না। তবে আমি নিয়মিত কফি পান করি এবং কফি সকালবেলা 1 কাপ পান করলে আমার নিজেকে সতেজ মনে হয়।
যাই হোক, কফি নিয়ে সন্দেহবাদীরা যাই বলুক না কেন, গবেষণায় প্রাপ্ত যে ফলাফল সেটাই আমরা উপস্থাপন করলাম আমাদের শ্রোতাদের সামনে।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে এর 30তম পর্ব।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
Today we are supposed to talk about be supposed to.
মানে ঠিক বুঝলাম না তো।
আসলে আমি বলতে চাইছি আজ তো আমাদের বি সাপোস্ট নিয়ে কথা বলার কথা।
তাই বুঝি, কিন্তু আপনি তো গত অনুষ্ঠানে বি সাপোস্ট নিয়ে যে কথা বলবেন তা কিন্তু বলেননি।
হ্যাঁ, তা অবশ্য বলিনি।
তাহলে
তাহলে আসলে ওই বি সাপোস্টুর ব্যবহার বোঝানোর জন্যই কিন্তু ওই বাক্যটা আমি গোড়াতে ব্যবহার করেছিলাম।
আচ্ছা, আরও একটা কথা, এই বি সাপোস্ট নিয়ে আমরা বেশ কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আলোচনা করেছিলাম।
হ্যাঁ, তোমার তো দেখি বেশ মনে আছে। হ্যাঁ, এ নিয়ে আরেকটি অনুষ্ঠানে আলোচনা করেছিলাম আমরা, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার কিছু অনুরোধ আমরা পেয়েছি, আর সেই জন্যই আজকের অনুষ্ঠানে আরও খানিকটা বিস্তারিত আলোচনা করব। প্রথমে বি সাপোস্টুর ব্যবহার শোনা যাক কাভে আর লুসিয়ার এই কথোপকথনে।
You know, Lucia, we're supposed to go to a meeting right after we're finished here.
Really? I thought the meeting was supposed to start much later.
Well, that's not what our boss said.
Well, I guess that's what we're supposed to do then.
এই সংলাপটা বুঝতে পারছো তো সাবরিনা?
হ্যাঁ, এখানে কাভে লুসিয়াকে বলছে যে এখনকার কাজ শেষ হলে তাদের মিটিংয়ে যাবার কথা।
হ্যাঁ, আর লুসিয়ার উত্তর কি ছিল?
লুসিয়া বলছে, তাই বুঝি, আমি তো ভেবেছিলাম মিটিং আরো অনেক দেরিতে শুরু হবার কথা।
এবার তারপরের কথাগুলো বলো সাবরিনা।
কাভে বলছে, না সেরকমটা বস বলেননি। তখন লুসিয়া বলছে, তাহলে মনে হয় আমাদের সেরকম করা উচিত হবে, মানে যেমনটি বস বলেছেন তেমনটি করা উচিত হবে।
বাহ, তুমি তাহলে এই সংলাপ খুব ভালোভাবেই বুঝতে পেরেছো।
হ্যাঁ, তা পেরেছি, কিন্তু আমার একটি প্রশ্ন ছিল।
কি প্রশ্ন বলো তো?
এই বি সাপোস্টুর মানেটা আলাদা করে এখনো ঠিক পরিষ্কার হয়নি।
এ ব্যাপারে মন দিয়ে শোনো বি সাপোস্টু সম্পর্কে এই ব্যাখ্যাটি।
Be supposed to expresses the idea that someone expects something to happen, either with scheduled events, a correct way of doing something, or behavior.
তার মানে হচ্ছে বি সাপোস্টু এরকম ধারণা দিয়ে থাকে যে কোনো কিছু হবে এমনটি অন্য কেউ আশা করছেন, হয় সেটা কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচির, অথবা কোনো কিছু সঠিকভাবে সম্পন্ন করার, অথবা আচরণ সম্পর্কিত।
ব্যাপারটা আমার কাছে এখনো একটু জটিল মনে হচ্ছে।
আরও কিছু উদাহরণ দিলে তোমার কাছে পুরো বিষয়টা অবশ্য সহজ হবে।
ঠিক আছে, কিন্তু আমার আরেকটা কথা জানার ছিল। আমরা তো সাপোজ টু কথাটা শুনেছি, কিন্তু বি সাপোজ টু কেন? কাভে আর লুসিয়ার সংলাপে কোথাও তো বি সাপোজ টু পেলাম না।
আসলে এই বি হচ্ছে ভার্ব টু বি, আর তোমার নিশ্চয়ই মনে আছে কোনগুলো ভার্ব টু বি?
হ্যাঁ, মনে আছে, ভার্ব টু বি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার।
তাহলে লক্ষ্য করেছো নিশ্চয়ই যে যখন কাভে বলল ইউ নো লুসিয়া উই আর সাপোজ টু গো টু এ মিটিং রাইট আফটার উই হ্যাভ ফিনিশড হিয়ার, তখন তো সে সাপোজ টুর আগে ভার্ব টু বি আর ব্যবহার করল।
হ্যাঁ, তাই তো। লুসিয়া তো জবাবে বলল, রিয়েলি, আই থট দ্য মিটিং ওয়াজ সাপোজ টু স্টার্ট মাচ লেটার।
এখানেও লক্ষ্য করো, সাপোজ টুর আগে ভার্ব টু বি ওয়াজ ব্যবহার করা হলো। এসো না শোনা যাক এই বি সাপোজ টুর বাক্য কাঠামো সম্পর্কে কাভে কি বলছে।
দ্য স্ট্রাকচার ইজ দ্য ভার্ব বি প্লাস সাপোজড প্লাস টু।
হ্যাঁ, এখন তো বাক্য কাঠামোটা পরিষ্কার বোঝা গেল, ভার্ব বি প্লাস সাপোজড প্লাস টু।
হ্যাঁ সাবরিনা, ঠিক বলেছ। এর আগে তুমি এই বি সাপোজ টুর ব্যবহার সম্পর্কে বলেছিলে, ব্যাপারটা তোমার কাছে খানিকটা জটিল মনে হচ্ছিল।
হ্যাঁ, এখনো ঠিক ততটা পরিষ্কার নয়।
শোনো তাহলে এর একটি ব্যবহার সম্পর্কে এই কথাগুলো।
When it comes to scheduled events, you would use it like this.
The meeting is supposed to start at noon. The game is supposed to run late.
হ্যাঁ, এখন বিষয়টা বেশ পরিষ্কার হয়ে উঠছে। এখানে বলছে যে যখন কোনো কর্মসূচির সময় নির্ধারণ করার কথা বলা হয় তখন বি সাপোজড টু এইভাবে ব্যবহার করা হয়। The meeting is supposed to start at noon. The game is supposed to run late.
হ্যাঁ, নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে যে অনুষ্ঠান সূচি নিয়ে কথা বলা হচ্ছে, যেমন মিটিং দুপুরে শুরু হবার কথা রয়েছে, খেলাটি দেরি পর্যন্ত চলবে বলে কথা রয়েছে, এরকম। এবার শোনা যাক এই বি সাপোজ টুর আরেক ধরনের ব্যবহার।
To describe a correct way of doing something, you would say,
The nurse is supposed to use a thermometer. You're supposed to follow the manual.
হ্যাঁ, এখানে বলছে সঠিকভাবে কোনো কিছু করার বর্ণনা দিতেও বি সাপোজ টু ব্যবহার করা হয়। যেমন বলছে দ্য নার্স ইজ সাপোজ টু ইউজ এ থার্মোমিটার, ইউ আর সাপোজ টু ফলো দ্য ম্যানুয়াল।
এখানে আসলে এই সাপোজ টু ব্যবহার করা হয়েছে অনেকটা উচিত অর্থে, যেমন নার্সের থার্মোমিটার ব্যবহার করা উচিত, তোমার উচিত নির্দেশিকা মেনে চলা। এখানে অবশ্য উচিত না বলে কথা আছে অর্থে উচিতের পরিবর্তে কথা এটাও বলা যেত।
মানে যেমন?
যেমন বলা যায় নার্সের থার্মোমিটার ব্যবহার করার কথা, তোমার নির্দেশিকা মেনে চলার কথা, এইভাবেও সাপোজ টুর অনুবাদ করা যায়।
হ্যাঁ, এবার ব্যাপারটা পরিষ্কার হয়েছে।
এবার লক্ষ্য করো সাপোজ টুর আরেক ধরনের ব্যবহার।
ফর এক্সপ্রেসিং এক্সপেকটেশন অ্যাবাউট বিহেভিয়ার, ইউ ক্যান সে
The children are supposed to put away their toys. Susie is supposed to eat soup without slurping.
হ্যাঁ, এটাও বুঝতে পারছি। যেমন কোন ধরনের আচরণ সম্পর্কে আমাদের প্রত্যাশা বাড়াতেও আমরা supposed to ব্যবহার করি।
হ্যাঁ, ঠিক বলেছো সাবরিনা। এই যেমন এই অর্থে বলা হয়েছে The children are supposed to put away their toys. Susie is supposed to eat soup without slurping.
হ্যাঁ, এটা এখন বেশ পরিষ্কার হলো, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল।
কি প্রশ্ন বলো তো?
এই স্লার্পিং শব্দটার মানে ঠিক বুঝতে পারলাম না।
স্লার্পিং এর অর্থ হচ্ছে কোনো কিছু শব্দ করে খাওয়া কিংবা পান করা। যেমন অনেকেই চা বা কফি এমনকি অন্য খাবার সময়ও বেশ শব্দ করে খান। এখানে যেমনটি বলা হচ্ছে স্যুপ শব্দ করে খাওয়া উচিত নয়।
হ্যাঁ, সেটা তো রীতিমতো অভদ্রতাই বলা যায়।
তা তো বটেই, তবে ঠিক সামাজিক নিয়ম নয়, ব্যাকরণের নিয়ম সম্পর্কে সবশেষে লুসিয়া আমাদের আরেকটা ব্যাপার মনে করিয়ে দিচ্ছে, সেটা একটু শুনে নেওয়া যাক।
A good thing to remember is that be supposed to is almost always used with the present or past tense forms of the verb be.
হ্যাঁ, এখানে তো লুসিয়া এই বি সাপোজ টু ব্যবহারের স্ট্রাকচার সম্পর্কে বলছে যে বি সাপোজ টু প্রায় সবসময় ভার্ব বি এর প্রেজেন্ট কিংবা পাস্ট টেন্স ফর্মের সঙ্গে ব্যবহার করা হয়।
হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু এখন তো আমাদের এই অনুষ্ঠান থেকে ওঠার পালা। আর তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ইংরেজি শেখার অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এই আয়োজন আজকের মতো শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
রাশিয়ার বিচার মন্ত্রণালয় এপ্রিল মাসে জেহোভাস উইটনেসেসকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে আখ্যা দেবার পর সম্প্রতি রাশিয়ার সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এটি হচ্ছে রাশিয়ার চার্চ অব সাইন্টোলজি সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দুঃখজনক দমন নীতির এক প্রবণতা। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড রাশিয়ায় জেহোভাস উইটনেসেস এর কার্যকলাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য রুশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি জেহোভাস উইটনেসেস এর প্রশাসনিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং তথাকথিত উগ্রবাদী বলে যাদের আটক রাখা হয়েছে এসব সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মুক্তি দেবার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও আমরা রাশিয়ার প্রতি সকলের চিন্তাধারা, বিবেক, ধর্ম ও বিশ্বাসের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে 1880 সালে জেহোভাস উইটনেসেস এর গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়। সারা বিশ্বজুড়ে গ্রুপটির সদস্য সংখ্যা এখন 80 লক্ষের উপর। রাশিয়াতে অনুসারীদের সংখ্যা 1,75,000। যুক্তরাষ্ট্রের জাতীয় কমিটি, যারা প্রেসিডেন্ট ও কংগ্রেসকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, সেই US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমও এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান ড্যানিয়েল মার্ক বলেন, পরিতাপের সঙ্গে বলতে হয়, যে সেদেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সরকারের শান্তিপূর্ণ ধর্মীয় স্বাধীনতা পালনের সঙ্গে উগ্রবাদী তৎপরতাকে মিলিয়ে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। জিওভাসিস উইটনেসেস উগ্রবাদী কোনো দল নয় এবং সরকারের দমন নিপীড়ন ছাড়াই প্রকাশ্যে এবং মুক্তভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালনের সুযোগ দেওয়া উচিত। এই কমিশন রাশিয়াকে ধর্মীয় স্বাধীনতার দুঃখজনক ধারাবাহিক এবং চলমান লঙ্ঘনের ক্ষেত্রে এক অস্বাভাবিক দেশ হিসেবে চিহ্নিত করেছে। রাশিয়ার সংবিধান মোতাবেক রাশিয়ায় সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অবশ্যই ধর্মীয় ও হস্তক্ষেপ ছাড়াই সমাবেশের অধিকার ভোগ করতে পারবেন।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল সমগ্র জাতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে শনিবারের সহিংস সমাবেশের জন্য শ্বেতাঙ্গ উগ্রবাদী গোষ্ঠীর নিন্দা করেছেন। তিনি বলেন, বর্ণবাদ হচ্ছে অশুভ। শার্লটসভিলে সহিংসতা শুরুর পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প নয়া নাৎসি কুকলাস ক্লান নামে এর নাম এবং অন্যান্য শ্বেতাঙ্গ উগ্রগোষ্ঠীর নাম উল্লেখ করে বলেছেন, এরা হচ্ছে অপরাধী এবং দুষ্কৃতিকারী। আমেরিকান হিসেবে আমরা প্রিয় যা কিছু ধারণ করি তার সবকিছুর প্রতি এরা বিরূপ। তালিবান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার একজন দায়িত্ববান নেতা হিসেবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সকল সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, কাবুলের তাবিদারি তিনি যেন বন্ধ করেন। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্টের কাছে এক খোলা চিঠিতে ইসলামপন্থী বিদ্রোহীরা আফগানিস্তানের সংঘর্ষ চালিয়ে যাওয়ার জন্য যুদ্ধবাজ কিছু কংগ্রেস নেতা এবং জেনারেলকে দায়ী করে বলেছেন যে তারা ট্রাম্পের ওপরে চাপ দিচ্ছেন। সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গি দলের সাবেক এক নেতা জানিয়েছেন যে তিনি ওই দল ত্যাগ করেছেন। আল শাবাবের দ্বিতীয় শীর্ষ সাবেক নেতা মুখতার রবৌ মঙ্গলবার মোগাদিশুর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এবং ওই ঘোষণা দেন। মুখতার রবৌ আবু মনসুর নামেও পরিচিত। আজ সারা ভারত জুড়ে পালিত হয়েছে স্বাধীনতার 70 বছর পূর্তি। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের স্বাধীনতার 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো সামরিক বাহিনীকে এ মাসের শেষের দিকে সার্বিক সামরিক মহড়া শুরু করার আদেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানের যে হুমকি দেন তারই প্রেক্ষিতে মাদুরো ওই নির্দেশ দেন। মাদুরো বলেন, আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যাতে ভেনেজুয়েলার পবিত্র এই ভূমি কেউ স্পর্শ করার মতো চ্যালেঞ্জ না করে। সিয়েরা লিওনের কর্মকর্তারা রাজধানী ফ্রিটাউনে ভূমিধস এবং প্রবল বন্যায় কমপক্ষে 300 মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তারা আজ উল্লেখ করেছেন। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, নেপাল ও বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে বন্যায় এবং ভূমিধসে 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.